السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হজরত আসিম বিন সাবিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন। তার পিতার নাম ছিল সাবিত বিন কায়েস, মায়ের নাম ছিল শামুস বিনতে আবু আমির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং হযরত আবদুল্লাহ বিন জাহাসের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। ওহদের যুদ্ধের সময় কাফেরদের আকস্মিক ভয়াবহ হামলার ফলশ্রুতিতে মুসলমান শিবিরে বিশৃঙ্খলা দেখা দিলে হযরত আসিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবিচল ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মৃত্যুর কসম খেয়ে বায়াত নিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত তীরন্দাজদের অন্তর্ভুক্ত ছিলেন। তার সম্পর্ক ছিল ঔস গোত্রের সাথে, বদরের যুদ্ধেও তিনি যোগ দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের দিন সাহাবিদেরকে জিজ্ঞেস করেছিলেন যে শত্রুর যখন মুখোমুখি হবে তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে। হযরত আসিম বলেন যে হে আল্লাহ রসুল, কোনো জাতি যখন এত কাছে এসে যায়, অর্থাৎ তীরের নাগালের ভিতরে যদি এসে যায়, তাদের প্রতি তীর বর্ষণ করা হবে। এরপর তারা যদি আমাদের আরও কাছে এসে যায়, যে পর্যায়ে পাথর পৌঁছানো সম্ভব হয়, তখন তাদের উপর পাথর বর্ষণ করা হবে। এরপর তিনটি পাথর এক হাতে নেন আর দ্বিতীয় হাতে দুটি। এরপর বলেন, তারা যদি আমাদের এত কাছে এসে যায়, অর্থাৎ তারা যদি আমাদের বর্ষার নাগালের ভেতর এসে যায়, তাহলে তাদের উপর বর্ষা নিক্ষেপ করা হবে। এরপর বর্ষা যখন ভেঙে যাবে, তরবারির মাধ্যমে তাদেরকে হত্যা করা হবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবেই যুদ্ধ করা হয়। এরপর তিনি বলেন, যে কেউ যুদ্ধ করতে চায় তার আসেমের বর্ণিত রীতি অনুসারে যুদ্ধ করা উচিত। সে যুগে তীর বর্ষা এবং তলোয়ারই ছিল যার মাধ্যমে যুদ্ধ করা হতো। এটি যুদ্ধের রীতি ছিল, বরং পাথরও ব্যবহার হতো। আজকের মতো নয় যে নিরীহ নাগরিকদের উপর বোমাবারি করে নিষ্পাপ এবং শিশুদের হত্যা করা হবে। একজন অমুসলিম একটি বই লিখেছে, মহানবী সাল্লামের যুদ্ধের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের জন্য দোষারোপ করো, কিন্তু তার যুদ্ধে কয়েকশত বা 1000 মানুষ সর্বোচ্চ মারা গিয়ে থাকবে, কিন্তু তোমরা যারা নিজেদের উন্নত এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার দাবি করো, তোমরা শুধু এক যুদ্ধে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেন, যাতে 7 কোটির অধিক মানুষ হত্যা করেছে, যার বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। কিন্তু দুর্ভাগ্যবশত আজ মুসলমানরাও এদের কাছ থেকেই সাহায্য নিচ্ছে, আর নির্বিচারে মুসলমান মুসলমানকে হত্যা করছে। কোথায় শত্রু যখন হামলা করে, শত্রু কাছে আসলে তার সাথে বিভিন্নভাবে যুদ্ধ করা যায়, এটি না করে মুসলমানরা নিজেরাই হামলা করে নিরীহ এবং নিষ্পাপ লোকদের হত্যা করছে। এক হাদিসে এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের দিন তাঁর তরবারি নিয়ে ফিরে আসেন, যা ভয়াবহ যুদ্ধের কারণে বাঁকা হয়ে গিয়েছিল। হযরত আলী হযরত ফাতেমাকে বলেন, এই প্রশংসনীয় তরবারিটি সংরক্ষণ করে রাখো, যুদ্ধের ময়দানে খুব কাজে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর এই কথা শুনেন এবং বলেন, আজকে তুমি পরম দক্ষতার সাথে তরবারি পরিচালনা করে থাকলে সাহাল বিন হুনাইফ এবং আবুদজানা এবং আর আসেম বিন সাবেত এবং হারেস বিন সেমাও তরবারি পরিচালনার ক্ষেত্রে পরম দক্ষতা প্রদর্শন করেছে। আর একটি রয়েতে আছে যে মহানবী সাল্লাম বদরের বন্দীদের একজন আবু উজ্জা আমর বিন আবদুল্লাহ যোগ, যে একজন কবি ছিল, অনুগ্রহপূর্বক তাকে ছেড়ে দেন, কেননা সে বলেছিল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার 5 কন্যা রয়েছে, আমি ছাড়া তাদের দেখাশোনার আর কেউ নেই, তাই তাদের কারণে সদকা স্বরূপ আমাকে ছেড়ে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দেন। তখন আবু উজ্জা বলে যে আমি দৃঢ় অঙ্গীকার করছি যে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না, আর যুদ্ধের ক্ষেত্রে কাউকে সাহায্য করব না। মহানবী সাল্লাম তাকে ফেরত পাঠান, কোনো প্রতিদান না নিয়ে তাকে ছেড়ে দেন। কুরাইশ যখন ওহদের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছিল, সফওয়ান বিন উমাইয়া তার কাছে আসে, তাকে বলে যে তুমিও আমাদের সাথে চলো। সে বলে যে আমি মোহাম্মদ সাল্লামের সাথে অঙ্গীকার করেছি যে আমি কখনো তার বিরুদ্ধে যুদ্ধ করব না, আর যুদ্ধের ক্ষেত্রে কারো সাহায্য করব না। তিনি কেবল আমার প্রতি এই অনুগ্রহ করেছেন, আমি ছাড়া অন্য কারোর প্রতি এই অনুগ্রহ করেননি। সফওয়ান তাকে নিশ্চয়তা দেয় যদি সে যুদ্ধে মারা যায় তাহলে তার কন্যাদেরকে নিজের কন্যা হিসেবে অবলম্বন করবে, যদি জীবিত থাকে তাহলে তাকে প্রচুর ধন সম্পদ দেবে যা কেবল তার পরিবারই ভক্ষণ করবে। তাকে লোভ দেখায় চিন্তা করো না, তুমি যদি যুদ্ধে মারা যাও, আমাদের সাথে যদি যাও, যুদ্ধে নিহত হও, তোমার কন্যাদেরকে আমি আমার নিজের কন্যাদের মতো রাখবো, যদি জীবিত থাকো অনেক অঢেল ধন সম্পদ দেব। তখন আবু উজ্জা আরবকে সমবেত করা এবং ডাকার জন্য বের হয়, শুধু নিজেই যুদ্ধে যোগদান করেনি, বরং আরবের অন্যান্য গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে সমবেত করার জন্য বের হয়, আর কুরাইশের সাথে যুদ্ধের জন্য বের হয়। আবার সে ধরা পড়ে, সে ছাড়া কুরাইশের অন্য কাউকে বন্দী করা হয়নি। সে যখন ধরা পড়ে আর তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি অঙ্গীকার করেছিলে যে যুদ্ধ করবে না, সে বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বাধ্য হয়ে বেরিয়েছি, আমার কন্যা সন্তানরা রয়েছে, আমার প্রতি অনুগ্রহ করো। আবার পূর্বের কথাই বলে যে আমার কন্যা সন্তান রয়েছে, আমার প্রতি অনুগ্রহ করো, পূর্বে অনুগ্রহ করে ছেড়ে দেওয়া হয়েছে, আর এরপর যুদ্ধের জন্য আবার বের হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার পূর্বের অঙ্গীকার যা তুমি আমার সাথে করেছিলে তা কোথায় গেল? মোটেই নয়, এখন এটি সম্ভব নয়, খোদার কসম মক্কায় তুমি এখন আর এটি বলার সুযোগ পাবে না যে আমি মোহাম্মদ রসুল্লাহকে নাউজুবিল্লাহ দুইবার প্রতারিত করেছি আর নির্বোধ সাব্যস্ত করেছি। আর একটি রায় অনুসারে রসুল্লাহ বলেছেন, মোমেন একই গর্তে হাত দিয়ে দুবার ধ্বংসিত হয় না বা মোমেন একই ভুল দুবার করে না। পুনরায় তিনি হযরত আসিম বিন সাবিতকে বলেন যে একে হত্যা করো, আর তিনি এগিয়ে এসে তার শিরচ্ছেদ করেন। এত অন্যায় করার পর, এমনভাবে অঙ্গীকার ভঙ্গ করার পর বা অঙ্গীকার ভঙ্গ করার পরও শাস্তি দেয়া হলে এরা রসুলুল্লাহ ইসলামের বিরুদ্ধে আপত্তি করে যে নাউজুবিল্লাহ মহানবী অন্যায় করেছেন। হল্যান্ডের রাজনীতিবিদ উইল্লার আজকাল মহানবী সাল্লাল্লাহু ইসলামের পবিত্র সত্তার উপর চরম ঘৃণ্যভাবে হামলা করছে। এ পৃথিবীতে স্বদেশে যদি তারা এমন ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে তাহলে বোঝা যাবে যে তাদের আপত্তি কিছুটা হলে যুক্তিযুক্ত, কিন্তু এরা এমন কোনো দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে না। রোজির ঘটনা এবং হযরত আসমের কথা হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাতুল খাত সিরাত খাতামান নবীনে উল্লেখ করেছেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু ইসলাম চৌঠা হিজরির সফরে দশ ব্যক্তির একটি জামাত প্রস্তুত করে তাদের আমি নিযুক্ত করেন আসিম বিন সাবিতকে, এবং তাকে নির্দেশ দেন যে সংগোপনে মক্কার কাছে গিয়ে তিনি যেন কুরাইশের খবরাখবর নেন, তাদের কার্যক্রম এবং দুর্বিষহদের সম্পর্কে রসুলুল্লাহকে যেন অবহিত করেন। কিন্তু এই বাহিনী যাত্রার পূর্বেই আজাল এবং কারার কারা গোত্রের কিছু ব্যক্তি রসুল্লাহর কাছে আসে এবং নিবেদন করে যে আমাদের গোত্রের অনেকেই ইসলামের প্রতি আকৃষ্ট, আপনি কয়েক ব্যক্তিকে আমাদের সাথে প্রেরণ করুন যে যারা গিয়ে আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করবে আর ইসলামের শিক্ষায় শিক্ষিত করবে। মহানবী সাল্লাল্লাহু ইসলাম তাদের এই বাসনার কথা জানতে পেরে খুবই আনন্দিত হন, আর সেই জামাত যাদেরকে সংবাদ সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছিল তাদেরকে এদের সাথে পাঠিয়ে দেন। কিন্তু পরে যেভাবে জানা যায় যে এরা ছিল মিথ্যাবাদী এবং বনু লাহিয়ানের প্ররোচনায় মদিনায় এসেছে, তারা তাদের নেতা সুফিয়া বিন খালেদের প্রতিশোধ নেয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে যে মুসলমান মদিনা থেকে বের হলে তাদের উপর হামলা করে দেয়া হবে, আর বনু লাহিয়ান এই কাজের বিনিময়ে আজল এবং কারার লোকদের জন্য পুরস্কারস্বরূপ অনেক উট নির্ধারণ করে রেখেছিল। আজল এবং কারার এই বিশ্বাসঘাতক লোকগুলো যখন আসওয়ান এবং মক্কার মধ্যবর্তী স্থানে পৌঁছে, তারা বনু লাহিয়ানকে গোপনে সংবাদ পাঠিয়ে দেয় যে মুসলমান আমাদের সাথে এসেছে, তোমরা এগিয়ে আসো তাদেরকে হত্যা করার জন্য। তখন বনু লাহিয়ান গোত্রের 200 যুবক, যাদের মাঝে শুধু তীরন্দাজই ছিল 200, মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বের হয় আর রজি নামক স্থানে তাদের মুখোমুখি হয়। দশ ব্যক্তি জন্য 200 সৈন্যের মোকাবেলা করা কোনোভাবে সম্ভব ছিল না, কিন্তু মুসলমানদের অস্ত্র সমর্পণের শিক্ষা দেওয়া হয়নি। এই সব সাহাবীরা তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী টিলায় চড়ে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। কুফার যাদের জন্য প্রতারিত করা কোনো দোষের বিষয় ছিল না, তারা আওয়াজে যে পাহাড় থেকে নিচে নেমে আসো, আমরা দৃঢ় অঙ্গীকার করছি যে তোমাদের হত্যা করবো না। হযরত আসিম উত্তর দেন, তোমাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে আমাদের কোনো বিশ্বাস নেই, তোমাদের এই নিশ্চয়তার ভরসে আমরা নিচে নামতে পারি না। এরপর আকাশের দিকে মুখ তুলে আল্লাহকে সম্বোধন করে বলেন যে হে আল্লাহ, তুমি আমাদের অবস্থা সম্পর্কে অবহিত, তোমার রসুলকে আমাদের এই অবস্থা সম্পর্কে অবহিত করো। বস্তুত আসিম এবং তার সাথীরা মোকাবেলা করেন আর অবশেষে যুদ্ধ করতে করতে তারা শাহাদত বরণ করেন। তিনি আরও লেখেন যে এই রজি সংক্রান্ত ঘটনার সম্পর্কে এই রায় তো রয়েছে যে মক্কার কুরাইশ যখন এই সংবাদ পায় যে বনু লাহিয়ানের হাতে রজিতে যারা নিহত হয়েছে তাদের মাঝে আসিম বিন সাবিত রয়েছেন, হযরত আসিম বদরের যুদ্ধে কুরাইশের এক বড় নেতাকে হত্যা করেছিলেন, তাই তারা রজির উদ্দেশ্যে বিশেষ কিছু ব্যক্তিকে যাত্রা করে আর তাকিদ পূর্ণ নির্দেশ দেয় যে আসিমের মাথা বা শরীরের কোনো অংশ কেটে যেন সাথে নিয়ে আসে। তারা যেন শান্তি পায় আর তাদের প্রতিশোধের অগ্নি যেন নিবারিত হয়। আরেকটি রওয়ায়েতে এটিও এসেছে যে আসেম যাকে হত্যা করেছিলেন তার মা সালাফা বিনতে সাদ এই মানত করেছিল যে সে তার ছেলের হন্তারকের খোপড়িতে মদ ঢেলে পান করবে, কিন্তু ঐশী হাত যেভাবে কাজ করে তাহলেও তারা যখন সেখানে পৌঁছে তারা দেখে যে ঝাঁকে ঝাঁকে বলতা ভেমরুল এবং মোমাছি আসেমের লাশকে ঘিরে রেখেছে, কোনোভাবে সেই জায়গা পরিত্যাগ করছিল না। তারা অনেক চেষ্টা করেছে যেন সেই বলতা এবং ভেমরুল সেখান থেকে উড়ে চলে যায়, কিন্তু কোনো চেষ্টা ফলপ্রদ হয়নি। অবশেষে বাধ্য হয়ে বিফল এবং নিষ্ফল ও ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে যায়। এরপর আসেমের লাশকে সেখান থেকে ভাসিয়ে নিয়ে যায়। লেখা আছে আসেম ইসলাম গ্রহণের পরে অঙ্গীকার করেছিলেন যে ভবিষ্যতে সকল প্রকার পৌত্তলিকতা প্রসূত বিষয়ে সম্পূর্ণভাবে বর্জন করবেন, এমনকি মুশরিককে স্পর্শ করবেন না। হযরত ওমর যখন তার শাহাদত এবং এই ঘটনার সংবাদ পান তিনি বলছিলেন যে আল্লাহ তাআলা তার বান্দার আবেগ অনুভূতির কত গভীরভাবে সম্মান রাখেন বা মান রাখেন, মৃত্যুর পরও আসামের অঙ্গীকারকে রক্ষা করিয়েছেন এবং পৌত্তলিকদের হাতের স্পর্শ থেকে তাকে পবিত্র রেখেছেন। তাকে হামিউদ্দাবর উপাধিও দেয়া হয়ে থাকে, অর্থাৎ বলতা এবং মৌমাছির মাধ্যমে যার সুরক্ষা করা হয়েছে। আল্লাহ তাআলা মৃত্যুর পর বলতা এবং মৌমাছির মাধ্যমে তার হেফাজত করেছেন। হযরত আসিম এবং তার সাথীদের শাহাদতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো এক মাস ফজরের নামাজে দণ্ডায়মান অবস্থায় রেল জাকোহান এবং বনু লাহিয়ানকে অভিশাপ দেন। আরেকটি রওয়ায়েতে এসেছে যে হযরত আসেম শত্রুর মোকাবেলায় তীর বর্ষণ করতেন, একই সাথে এই পংক্তি পড়তেন যে আল মাউত হাক্কুন ওয়াল হায়াতু বাতালুন কুল্লু মা কাদাল ইলাহু নাজিল বিল মারে ওয়াল মারু ইলাইহি আইল, অর্থাৎ মৃত্যু সত্য আর জীবন বৃথা, আল্লাহ কোনো ব্যক্তি সম্পর্কে যে সিদ্ধান্ত করেন তাই ঘটে থাকে আর মানুষকে সে সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে বা করতে হয়। যখন হযরত আসেমের তীর ফুরিয়ে যায় তিনি বর্ষার মাধ্যমে যুদ্ধ আরম্ভ করেন, বর্ষা যখন ভেঙে যায় তরবারি বের করেন আর যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন। দ্বিতীয় সাহাবি যার স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত সাহাল বিন হুনাইফ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতার নাম ছিল হুনাইফ বিন ওয়াহাব, মায়ের নাম হিন্দ বিনতে রাফে। মায়ের পক্ষ থেকে তার দুই ভাই ছিলেন আবদুল্লাহ এবং নোমান। তার সন্তান সন্ততির মাঝে আসাদ, ওসমান এবং সাহাদ ছিলেন। হযরত সাহালের সন্তান সন্ততি মদিনা এবং বাগদাদে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং হযরত আলীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। তিনি বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগদান করেন। হযরত সাহাল বিন হুনাইফ এক মহান মর্যাদার অধিকারী সাহাবি ছিলেন, কিন্তু তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ইবনুল ওয়াইনার পক্ষ থেকে বর্ণিত হয়েছে হযরত সাহাল বর্ণনা করেন, আমি জোহরিকে বলতে শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজীরের ধন সম্পদের হযরত আবু ওয়ায়ানা আসলে বর্ণনা করেন, আমি জোহরিকে বলতে শুনেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজীরের সম্পদের মধ্য থেকে হযরত সাহাল বিন হুনাইফ এবং হযরত আবু দুজানা ছাড়া আনসারের অন্য কাউকে কোনো অংশ দেননি, কারণ তাদের উভয় অসচ্ছল ছিলেন। ইবনে ইসাক বর্ণনা করেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর হযরত আলী তিন দিন রাত মক্কায় অবস্থান করেন মানুষের সেসব আমানত যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল তাদের তিনি তা ফেরত দেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়ে মিলিত হন এবং হযরত কুলসুম বিন হেদামের ঘরে অবস্থান করেন। সফরকালে দুয়েক রাত কুবায় ও হযরত আলী দুয়েক রাত অবস্থান করেন। তিনি বলতেন, কুবায় এক মুসলমান মহিলা ছিলেন যিনি ছিলেন বিধবা বা যার স্বামী ছিল না। আমি দেখলাম যে রাতের বেলা এক পুরুষ এসে তার দরজার করা নাড়ে, সে মহিলা তখন বাইরে আসে। সে ব্যক্তি তাকে কোনো কিছু দেয় এবং সে মহিলা নিয়ে নেয়। হযরত আলী বলেন যে এই বিষয়ে আমার সন্দেহ হলে আমি সেই মহিলাকে বলি যে হে আল্লাহর দাসী, এ ব্যক্তিকে যে প্রত্যেক রাতে তোমার দরজার করা নাড়ে, তুমি বাইরে আসলে তোমাকে কোনো জিনিস হস্তান্তর করে, আমি জানি না সেই জিনিসটা কি। অথচ তুমি একজন মুসলমান নারী, তোমার স্বামীও নেই, তাই এভাবে রাতের বেলা বের হওয়া আর কোনো পরপুরুষের সাথে কথা বলা এটি শোভনীয় নয়। সে ভদ্র মহিলা বলেন, ইনি সাহাল বিন হুনাইফ, আমি জানি আমি নিঃসঙ্গ একা, আমার কেউ নেই, চাই সন্ধ্যা যখন হয় তখন ইনি স্বজাতির বা আত্মীয় স্বজনের প্রতিমা ভেঙে আমাকে দিয়ে যান জ্বালিয়ে দেওয়ার জন্য। ইবনে ইসহাকের উক্তি অনুসারে হযরত আলী হযরত সাহালের মৃত্যু পর্যন্ত এই ঘটনা মানুষকে শোনাতেন, অর্থাৎ শিরিককে নির্মূল করার জন্য, স্বজাতির শিরিক নির্মূল করার জন্য এই একটি কৌশল অবলম্বন করেছিলেন। হযরত সাহাল বিন হুনাইফ সেই মহান মর্যাদার অধিকারী সাহাবীদের একজন ছিলেন যারা ওহদের দিন অবিচলতা প্রদর্শন করেছিলেন। তারা ওহদের দিন রসুলুল্লাহর হাতে মৃত্যুর অঙ্গীকার করেছিলেন। তিনি রাজিয়াল্লাহ রসুলুল্লাহর সামনে ঢাল হয়ে অবিচলতার সাথে দণ্ডায়মান ছিলেন। শত্রুর ভয়াবহ হামলার কারণে মুসলমানরা যখন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যায় সেই দিন তিনি মহানবীর পক্ষ থেকে তীর পরিচালনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বেলু সাহালান ফাইন্নাহু সাহাল, অর্থাৎ সাহালের হাতে তীর দাও, কেননা তীর চালানো বা পরিচালনা তার জন্য সহজ সাধ্য বিষয়। বলা হয় গজুল এক দক্ষ বর্ষাবাজ ইহুদি ছিল, তার নিক্ষিপ্ত বর্ষা সেই সেখানেও পৌঁছে যেত যেখানে অন্যদের বর্ষা পৌঁছত না। বনু নজীরের দুর্গ যখন অবরোধ করা হয় সে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা তাঁবু লাগানো হয়। গজুল বর্ষা নিক্ষেপ করে যা সেই বর্ষা সেই তাঁবু পর্যন্ত পৌঁছে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবিদের বলেন যে এই তাঁবু সেখান থেকে সরিয়ে নেওয়া হোক, এরপর জায়গা পরিবর্তন করা হয়। এরপর হযরত আলী এই ব্যক্তিকে উৎপেতে হত্যা করার উদ্দেশ্যে বেরোন। গজুল একটা বড় দল নিয়ে মুসলমানদের বড় কোনো সর্দারকে হত্যার উদ্দেশ্যে বের হয় এই বর্ষাবাজ। হযরত আলী সুযোগ পেয়ে তাকে হত্যা করেন এবং তার মাথা মহানবীর দরবারে উপস্থাপন করেন। তার সাথে যারা ছিল তারা সবাই পালিয়ে যায়। তাদেরকে দমন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর নেতৃত্বে 10 ব্যক্তির সমন্বয়ে একটি খণ্ড সেনাদল পাঠান যারা মানুষের পিছু ধাওয়া করে তাদের হত্যা করে, কেননা তারা যুদ্ধের জন্য এবং অপ্রীতি হত্যার জন্য বেরিয়েছিল, গুপ্ত হত্যার জন্য বেরিয়েছিল। এই সেনাদলে হযরত আলীর সাথে হযরত আবু দুজানা হযরত সাহাল বিন হুনাইফ অন্তর্ভুক্ত ছিলেন। একটা দিনও এমন ছিল না যা শান্তি এবং নিরাপদে সে যুগে মুসলমানরা কাটাতে পারত। সবসময় শত্রু আক্রমণের জন্য উৎপেতে থাকত। এই যে হত্যা করা হয়েছে এমন শত্রুর সাথে তাই হওয়া উচিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার বিজয়ের পর ওয়াদিল কুরার উদ্দেশ্যে যাত্রা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনী যখন কুরা উপত্যকায় পৌঁছে ইহুদি পূর্ব থেকে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তারা তীরের বৃষ্টি বর্ষণ করে মুসলমানদের স্বাগত জানায়, অর্থাৎ তীর ছুড়া আরম্ভ করে। মহানবী ইসলামের দাস যার নাম ছিল মেদাম, তার বাহন থেকে হওদা ইত্যাদি নামাচ্ছিল। আকস্মিকভাবে অজান্তে এক তীর এসে তার গায়ে লাগে এবং তিনি শাহাদত বরণ করেন। রসুল করিম সাল্লাম তাৎক্ষণিকভাবে সারিবদ্ধ হওয়ার নির্দেশ দেন, পতাকা হযরত সাদ বিন ওবাদাকে দেন, আর পতাকাগুলোর একটি হযরত বাবিন মুনজার, আর দ্বিতীয় যে হযরত সাহাল বিন হুনাইফ রাজিয়াল্লাহু আনহু, এবং তৃতীয়টি হযরত আবাদ বিন বিশরের হাতে ন্যস্ত করেন। এই যুদ্ধের ফলশ্রুতিতে এই পুরো এলাকা মুসলমানদের করতলগত হয়, আল্লাহ তাআলা বিজয় দান করেন। এখান থেকে আল্লাহ তাআলা প্রভূত ধন সম্পদ মুসলমানদেরকে দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চার দিন অবস্থান করেন, সাহাবিদের মাঝে মালে গনিমত বিতরণ করেন। এখানকার ভূমি বা জমি ও বাগান ইহুদিদের হাতে থাকতে দেন। বিজয় করা সত্ত্বেও জমি এবং বাগান মানুষের হাতেই থাকতে দেন, কিন্তু নিজের পক্ষ থেকে একজন কর্মকর্তা নিযুক্ত করেন কর সংগ্রহকারী। এ ছিল শত্রুদের সাথে উত্তম ব্যবহারের দৃষ্টান্ত, মালিকানা তাদেরই হাতে থাকতে দেন। কিছু ট্যাক্স বা কর সংগ্রহ করা হতো সে যুগের রীতি অনুসারে। এমন মানুষের ধন সম্পদ করতলগত করা হলেও অন্যায় ছিল না, কিন্তু তিনি তাদের প্রতি অনুগ্রহ করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে যখন সিরিয়া বিজিত হয় বা সিরিয়া যখন জয়যুক্ত হয়, এটা লিখেছেন সিরত খাতাবান্নবীন বইতে, যখন সিরিয়া জয়যুক্ত হয় সেখানকার খ্রিস্টান জনবসতি ইসলামী রাজত্বের অধীনে এসে যায়। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি সাহাল বিন হুনাইফ এবং কায়েস বিন সাদ কাসিয়ার কোন শহরে কোন জায়গায় বসেছিলেন। তাদের পাশ ঘেঁষে এক খ্রিস্টান লাশ যায়। উভয়ই লাশ দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায় এক মুসলমান, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পাননি আর সেই সকল নৈতিক গুণাবলী সম্পর্কে অনবহিত ছিল যা ইসলাম শিখায়। এটি দেখে আশ্চর্য হয় আর আশ্চর্য হয়ে সাহাল এবং কায়েসকে বলে যে এটি তো এক খ্রিস্টান জিম্মির লাশ। তারা উত্তর দেন যে আমরা জানি, কিন্তু রসুল করিম সাল্লামের রীতি এটি ছিল, তিনি অমুসলিমদের জানাজা দেখে দাঁড়িয়ে যেতেন সম্মানার্থে আর বলতেন যে এদের ভিতর কি খোদার সৃষ্ট প্রাণ নেই। এটি হলো মানবতার প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন এবং বিভিন্ন ধর্মের মাঝে দূরত্ব ঘুচানোর উপায়, যার ভিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন আর সাহাবীরা এই বৈশিষ্ট্য অবলম্বন করেছেন। আবু ওয়াইলের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে আমরা সিফিনে ছিলাম, হযরত সাহাল বিন হুনাইফ দণ্ডায়মান হন এবং বলেন, হে মানব মণ্ডলী, নিজেদেরকে ভ্রান্তিতে বলে জ্ঞান করো, কেননা আমরা হুদাইবিয়ার সময় মহানবীর সাথে ছিলাম। যদি যুদ্ধের পরিস্থিতি দেখতাম তাহলে অবশ্যই আমরা যুদ্ধ করতাম। ততক্ষণে হযরত ওমর বিন খাত্তাব আসেন, হুদাইবিয়ার ঘটনার কথা বলছেন। তিনি বলেন, হে আল্লাহ রসুল, আমরা কি সত্যের উপর নই আর কাফের মিথ্যার উপর নয় কি? তিনি সাসাম বলেন যে কেন নয়। তিনি বলেন, আমাদের মৃতরা কি জান্নাতে নয় আর তাদের মৃতরা কি অগ্নিতে নিপতিত নয়? তিনি বলেন, কেন নয়। তিনি বলেন যে আমরা আমাদের ধর্ম সম্পর্কে এমন লাঞ্ছনাকর বিষয় কেন সহ্য করব? হুদাইবিয়ার সন্ধি করছি আমরা কি এখান থেকে ফিরে যাব? যতক্ষণ না আল্লাহ আমাদের এবং তাদের মাঝে মীমাংসা করে দেন। তিনি সাসাম বলেন, হে খাত্তাবের পুত্র, আমি আল্লাহ তাআলার রসুল আর আল্লাহ তাআলা আমাকে কখনো ব্যর্থ করবেন না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যান এবং তাকে তাই বলেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেছিলেন। হযরত আবু বকর বলেন যে তিনি আল্লাহর রসুল, আল্লাহ কখনো তাকে ব্যর্থ করবেন না বা ধ্বংস করবেন না। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন বুখারীতে হাদিসে লেখা আছে যে এরপর সূরা ফাতহা অবতীর্ণ হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে সূরা ফাতহা শেষ পর্যন্ত পাঠ করে শোনান। হযরত ওমর বলেন, হে আল্লাহ রসুল, এটি কি বিজয়? তিনি বলেন যে হ্যাঁ, এটি বিজয়। এই হাদিসের ব্যাখ্যায় হযরত সৈয়দ আলী ওলিউল্লাহ শাহ সাহেব লেখেন যে সাফিন ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী একটি জায়গা যেখানে হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মাঝে যুদ্ধ হয়। হযরত মুয়াবিয়ার সৈন্যবাহিনী যখন আঁচ করতে পারে যে তারা পরাজিত হতে যাচ্ছে, তখন তারা কোরআন উঁচিয়ে বলে যে কোরআনকে সালিশ নির্ধারণ করে সিদ্ধান্ত করা হোক, তখন যুদ্ধ বন্ধ হয়ে যায়। হযরত আলীর পক্ষ থেকে যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়া হয়। অনেকেই যুদ্ধ বিরতির বিরুদ্ধে আপত্তি করে। হযরত সাহাল হযরত আলীর পক্ষ থেকে যুদ্ধ করছিলেন। হযরত সাহাল বিন হুনাইব তাদের বলেন, ইত্তাহিমু আনফুসাকুম, নিজেদের মতামতকেই সঠিক মনে করো না, কেননা ইতোপূর্বে হুদাইবিয়ার সময় হযরত ওমরেরও ভুল ধারণা হয়েছিল, কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহ প্রমাণ করেছে মহানবী ইসলামের অবিচলতা এবং অঙ্গীকার রক্ষাকে আশীষমণ্ডিত করা হয়েছে এবং তিনি বিপদ থেকে নিরাপদ থাকেন। তিনি আরও বলেন, মানুষ যে বিষয়কে লাঞ্ছনা এবং দুর্বলতা ভাবছিল, আল্লাহ তাআলা সেই কথাকে শক্তি এবং সম্মানের কারণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি ছোট এবং বড় বিষয়ে অঙ্গীকার রক্ষায় যত্নবান ছিলেন। যদিও এখানে মুসলমানরা প্রতারিত হয়েছে আর সে ফলাফল প্রকাশ পায়নি, কিন্তু মোমেনের সবসময় ভালো ধারণা পোষণ করা উচিত। আর খোদার নামে যে অঙ্গীকার বা চুক্তি করা হয় তা সব পরিস্থিতি দেখে করা উচিত বা চুক্তি রক্ষা করা উচিত, এটি মোমেনকে সাজে। কিন্তু মোমেনকে বারবার প্রতারিত হওয়া উচিত নয়। সেখানে আল্লাহ তাআলা মহানবী ইসলামকে বলে দিয়েছিলেন, সেই কথা উল্লেখ করতে গিয়ে হযরত সাহাল এটি বলেন যে চুক্তি যদি হয়, যুদ্ধবিরতির সন্ধি যদি হয়, আমাদের হুদাইবিয়ার ঘটনা সামনে রেখে সন্ধি করা উচিত বা শান্তি চুক্তি করা উচিত। হযরত সাহাল বিন হুনাইফের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে সম্বোধন করে বলেছেন, তুমি আমার দূত হিসেবে মক্কায় যাও, সেখানে গিয়ে তাদেরকে আমার সালাম পৌঁছাবে এবং তাদেরকে বলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে তিনটি বিষয়ে নির্দেশ দেন, পিতা পিতামহের নামে কসম খাবে না, এটি নিষিদ্ধ, এটি পাপ। যখন প্রস্রাব পায়খানার জন্য বসো, মুখ এবং পিঠ কেবলামুখী করে বসবে না, উত্তর দক্ষিণমুখী হয়ে বসা উচিত। তৃতীয় নসিহত এটি করেছেন যে হাড় এবং গোবর দ্বারা স্তেঞ্জা করবে না, এতে গভীর প্রজ্ঞা নিহিত আছে, বেশ কয়েক প্রকার ব্যাকটেরিয়া তাতে লুকায়িত থাকে, যার ফলে ইনফেকশনের আশঙ্কা থাকে। আজকাল টিস্যু এবং পানি ইত্যাদির প্রচলন রয়েছে, সে যুগে তখন পাথর বা হাড় ইত্যাদি ব্যবহার করা হতো, যা করতে তিনি বারণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে পূর্বেই উল্লেখ করা হয়েছে যে তিনি বলেন, আমার তরবারি আজ পরম শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। হযরত আসিম বিন সাবিত এবং সাহাল বিন হুনাইফ সম্পর্কে মহানবী একই কথা বলেছেন, তাদের তরবারিও আজ শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে যখন বয়াত করা হয়, তখন তখনও হযরত সাহাল রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন। হযরত আলী যখন বসরার উদ্দেশ্যে যাত্রা করেন, হযরত সাহালকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। হযরত আলীর সাথে সুফিনের যুদ্ধে যোগদান করেন। হযরত আলী তাকে পারস্যের গভর্নর নিযুক্ত করেন, কিন্তু সেখানকার মানুষ তাকে বের করে দেয়। তখন হযরত আলী হযরত জিহাদকে সেখানে প্রেরণ করেন। পারস্যবাসীরা তার শাসনের সন্তুষ্ট ছিলেন, তারা মীমাংসা করে এবং কর প্রদান করে, এই জন্য বের করেনি যে নাউজুবিল্লাহ তিনি কোনো অন্যায় কাজ করছিলেন। বরং প্রত্যেক ব্যক্তির প্রকৃতি ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে, সবার ভিন্ন ভিন্ন বিশেষত্ব থেকে থাকে। তাই হযরত জিয়াদ রাদিয়াল্লাহু আনহু পারস্যবাসীদের ভালোভাবে কাবু করতে পেরেছেন এবং তাদের সাথে মীমাংসাও হয় এবং কর ইত্যাদিও তিনি সংগ্রহ করেন। হযরত সাহাল বিন হুনাইফের মৃত্যু সিফিনের যুদ্ধ থেকে ফেরার পথে কুফাতে 38 হিজরিতে হয়। তার নামাজে জানাজা পড়িয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত হানাস বিন মুতর বর্ণনা করেন, হযরত সাহাল বিন হুনাইফের যখন মৃত্যু হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ানোর জন্য মাঠে আসেন। হযরত আলী নামাজে জানাজায় 6 তাকবীর দিয়েছেন। কতকের কাছে এটি অগ্রহণযোগ্য ঠেকে। তখন হযরত আলীকে যখন এটি অবহিত করা হয়, তিনি মানুষকে বলেন যে হযরত সাহাল বদরি সাহাবি ছিলেন। আর জানাজা যখন জাবানা নামক স্থানে পৌঁছে হযরত করাজা বিন কাব কয়েকজন সাথীর সাথে আমাদের সাথে মিলিত হন। হযরত আলীর কাছে নিবেদন করেন, ইয়া আমরুল মুমিনিন, আমরা হযরত সাহালের জানাজায় সামিল হতে পারব না। তখন হযরত আলী তাদেরকে জানাজা পড়ার অনুমতি দেন। তারা হযরত করাজার ইমামতিতে হযরত সাহালের নামাজে জানাজা পড়েন। তৃতীয় সাহাবি যার স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত জাব্বার বিন সখর, সখর বিন উমাইয়ার পুত্র ছিলেন তিনি। হযরত জাব্বার ৭০ জন আনসার সহ উকবার উপত্যকায় দ্বিতীয়বার বয়াতের সময় উপস্থিত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত জাব্বার এবং মাকদাদ বিন আসওয়াদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। বদরের যুদ্ধের সময় তার বয়স ছিল ৩২ বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাকে খারেজ অর্থাৎ খেজুরের উৎপাদন সংক্রান্ত ধারণা আনার জন্য কর্মকর্তা নিযুক্ত করে খায়বার পাঠাতেন। হযরত ওসমানের খেলাফত কালে ৩০ হিজরিতে হয় মদিনাতে। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬২ বছর। হযরত জাব্বার বদর, ওহদ, পরিখা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। হযরত জাব্বার বিন সখর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেন, মক্কায় যাওয়ার পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের পূর্বে কে ওয়াসায়া স্থানে পৌঁছে চোবাচার ছিদ্র মাটি দ্বারা বন্ধ করে সেগুলোকে সেটিকে বড় করে পানিতে ভরে দেবে। আবু ওয়াইস নামে এক বর্ণনাকারী বলেন যেটি সেই জায়গায় ছিল যেখানে মহানবী আমাদেরকে পাঠিয়েছেন। বর্ণনাকারী বলেন হযরত জাব্বার বর্ণনা করেছেন যে হুজুরের কথা শুনে আমি দণ্ডায়মান হলাম, বললাম যে আমি এই দায়িত্ব পালন করব। তিনি আসলাম বলেন যে যাও, ওসায়া পৌঁছি চোবাচ্চার মেরামত করে সেটিকে প্রশস্ত করে পানিতে ভরে দেই। যখন আমার উপর ঘুম ছেয়ে যায় আমি ঘুমিয়ে পড়ি, আমাকে সেই ব্যক্তি ছাড়া আর কেউ জাগ্রত করেন যার উঠ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। ওটা খুব দ্রুত ছুটে গিয়ে সেখানে পৌঁছেছে। তাকে তিনি তাকে চোবাচ্চায় যাওয়া থেকে বাধা দিচ্ছিলেন। আর সেই ব্যক্তি বলেন যে হে চোবাচ্চার মালিক, চোবাচ্চায় পৌঁছে যাও, আমি দেখি যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং। আমি নিবেদন করলাম জি হে আল্লাহ রসুল। তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহনকে ঘাটে নামান। এরপর ফিরে এসে তিনি বাহনকে বসান এবং বলেন যে তুমি পেয়ালার বা বর্তন নিয়ে আমার সাথে আসো, আমি তার পেছনে যাই। তিনি আসলাম ভালোভাবে উজু করেন, আমিও তার সাথে উজু করি। এরপর তিনি নামাজের জন্য দণ্ডায়মান হন, আমি তার বাম দিকে দণ্ডায়মান হই। নামাজ পড়ার জন্য সেখানে পৌঁছার পর সর্বপ্রথম কাজ মহানবী যা করেছেন তা হল উজু করেন, এরপর নফল পড়ার জন্য দাঁড়িয়ে যান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি বলছেন যে আমি বাম দিকে দাঁড়িয়েছিলাম, রসুল করিম সাল্লাম আমার হাত ধরে আমাকে তার ডান দিকে দাঁড় করিয়ে দেন। নফল পড়ার সময় তিনি ভাবছিলেন যে রসুল্লাহর সাথে নফল পড়া উচিত, বাম দিকে দাঁড়িয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিকভাবে হাত ধরে তাকে ডান দিকে স্থানান্তরিত করেন। দুই ব্যক্তি বা জামাত নামাজ পড়লে দ্বিতীয় ব্যক্তির উচিত ইমামের ডান দিকে দাঁড়ানো। তিনি বলেন আমরা নামাজ পড়লাম, নামাজ পড়াকালে বাকি সবাই এসে উপস্থিত হয়। বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা কফিনি নওফল ইবনে খুয়াইলিদ, হে আল্লাহ নওফল বিন খুয়াইলিদ মক্কার মুশরিকদের এক সর্দার ছিল, হে আল্লাহ তার মোকাবেলায় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। হযরত জাব্বার বিন সখর তাকে বন্দী করে রেখেছিলেন। হযরত আলী তার কাছে এসে তাকে হত্যা করেন। এই দোয়াইভাবে তার পূর্ণতা লাভ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নফল সম্পর্কে কেউ জানে কি? হযরত আলী বলেন যে আমি তাকে হত্যা করেছি। তিনি সাল্লাম তখন এই দোয়া করেন, সকল প্রশংসা আল্লাহর যিনি নিঃসন্নিধান থেকে আমার দোয়া গ্রহণ করেছেন। বড় ভয়াবহ শত্রু ছিল ইসলামের। তিনি খোদার কাছে দোয়া করেন যে আমার জন্য তুমি যথেষ্ট হয়ে যাও, তার মোকাবেলায় খোদা তাকে ধ্বংস করার ব্যবস্থা করেন। আরেকটি হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন প্রত্যেক ব্যক্তির বাসনা এটি ছিল যে তিনি যেন তাদের তার ঘরে অবস্থান করার, এই সম্পর্কে অনেক রয়েত রয়েছে। তিনি সাইসলাম বলেন যে যেখানে আমার উঁট বসবে সেখানেই আমি অবস্থান করব। উঠ যখন মদিনার গলি অতিক্রম করে প্রত্যেক ব্যক্তি তিনি সাইসলামের কাছে নিবেদন করে যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে অবস্থান করুন। তিনি সাইসলাম এটি উত্তরে দিতেন যে আমার উটের রাস্তা খালি করে দাও, এটি প্রত্যাদিষ্ট, অর্থাৎ এই উট আল্লাহর ইচ্ছায় নিজেই বসবে। তার উট হাঁটতে হাঁটতে যেখানে মসজিদের নবীর দরজা রয়েছে সেই জায়গায় পৌঁছে আর মসজিদের দরজার জায়গায় বসে যায়। উট যখন বসে যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতরণের পরিস্থিতি ছিল, তিনি উটের উপরেই বসেছিলেন তখনও। এরপর উট দাঁড়িয়ে যায়, কিছুক্ষণ আগে যায়, রসুলুল্লাহ উটের লাগাম খুলে রাখেন, পুনরায় উট সেখানে এসে বসে যায় আর ঘর মাটিতে রেখে দেয়। তখন হযরত জাবার বিন সাখর বনি সালমার পাড়ায় গিয়ে বসবে এই আশায় সেটিকে উঠানোর চেষ্টা করে, কিন্তু উট ওঠেনি। মহান ইসলাম নিচে নামেন এবং মহান ইসলাম অবতরণ করেন আর বলেন যে ইনশাল্লাহ এখানে আমরা অবস্থান করব। এরপর তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন, অকুর রাব্বে আনজালনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজালিন, অকুর রাব্বে আনজালনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজালিন। হে আমার প্রভু, তুমি আমাকে একটি আশিস মণ্ডিত অবতরণের জায়গায় নামাও। তুমি যারা অবতরণ করিয়ে থাকে তাদের মাঝে, যারা নাজেল করিয়ে থাকে তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হে খোদা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কার ঘর সবচেয়ে কাছে? হযরত আবু আইয়ুব আনসারী বলেন যে হে আল্লাহর রাসূল, আমি, এটি আমার ঘরের দরজা আর আমরা আপনার হাওদা ঘরে রেখে দিয়েছি। তিনি বলেন, যাও আমাদের বিশ্রামের জায়গা প্রস্তুত করো। তিনি যান এবং তার বিশ্রামের জায়গা প্রস্তুত করেন। শাস বিন কায়েস এক বৃদ্ধ ব্যক্তি ছিল যে ঘৃণ্য কাফের ছিল, মুসলমানদের প্রতি ভয়াবহ হিংসা এবং বিদ্বেষ রাখত। মুসলমানদের একটি জামাতের পাশ ঘেঁষে সে যাচ্ছিল, যারা এক বৈঠকে বসে কথা বলছিলেন। তাদের পারস্পরিক ভালোবাসা, ঐক্য এবং পারস্পরিক সমঝোতার পরিবেশ সে দেখে যে এরা বসে কথা বলছে প্রেম প্রীতি এবং ভালোবাসার পরিবেশে। অজ্ঞতার অবসানে ইসলামের বদৌলতে তাদের এটি লাভ হয়েছে। এই পরিবেশ সৃষ্টি হওয়ার পূর্বে তাদের মাঝে পরস্পর শত্রুতা ছিল, কিন্তু ইসলামের বদৌলতে এই সমঝোতা, পারস্পরিক সম্প্রীতি, প্রীতি এবং প্রেম আর ভালোবাসার সৌভাগ্য তাদের হয়। এটি দেখে সে খেপে যায়, কেননা তারা যখন ইসলাম গ্রহণ করেন খোদা তাদের মাঝে প্রীতি সঞ্চার করেন তাদের হৃদয়ে। শাস বিন কায়েস বলে, বনু কাইলার সর্দার এই এলাকায় বসে আছে, যতক্ষণ তাদের সর্দাররা ঐক্যবদ্ধভাবে বসে থাকবে শান্তি পেতে পারে না। এটি কিভাবে হতে পারে যে শত্রুতা বন্ধুত্বে, প্রেম প্রীতি ভালোবাসায় পরিবর্তিত হবে? সে এক ইহুদি যুবক যে তার সাথে ছিল, তাকে তাদের কাছে গিয়ে বসার দায়িত্বে নিযুক্ত করে আর বোয়াসের যুদ্ধ এবং তার পূর্বের অবস্থা সেখানে তুলে ধরার দায়িত্বে নিযুক্ত করে এবং তাদেরকে সেই সমস্ত কবিতা শুনে যা তারা পরস্পরের বিরুদ্ধে বলতো, অর্থাৎ এই গোত্র দুটো পরস্পরের বিরুদ্ধে পড়তো, সে তাই করে। এক গোত্র যুদ্ধে দ্বিতীয় গোত্রের বিরুদ্ধে যে সমস্ত কবিতা পড়েছিল সেগুলোর কতক সে পাঠ করে, এই কথা তাদের হৃদয়ে আগুন লাগিয়ে দেয়। পুনরায় এই কবিতা শুনে অজ্ঞতার যুগের পরিস্থিতি তাদের হৃদয়ে ফিরিয়ে আসে। তখন দ্বিতীয় গোত্র বলে যে আমাদের কবিরা সেদিন এই ধরনের কবিতা পড়েছিল। এই গোত্র সে অজ্ঞতা প্রসূত কবিতা পড়ে। এরপর প্রথম গোত্র বলে যে আমাদের কবিরা সেদিন এইভাবে কবিতা পড়েছে, তারা সবাই পরস্পর কোথায় প্রেম প্রীতি ভালোবাসার পরিবেশে কথা বলছিল, কিন্তু এ কারণে পরস্পর একে অন্যের বিরুদ্ধে তিক্ত কথাবার্তা আরম্ভ করে, ঝগড়া আরম্ভ করে এবং পরস্পর অহংকার এবং গর্ব করতে থাকে। এমনকি তাদের মাঝে দু ব্যক্তি হযরত আওস বিন কাইজি এবং হযরত জাব্বার বিন সাখর পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত, তাদের একজন দ্বিতীয় ব্যক্তিকে বলে, তোমরা যদি চাও এখনই আমরা যুদ্ধ আরম্ভ করতে পারি। এই পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যায় উভয় পক্ষ ক্রোধের বশবর্তী হয়ে যুদ্ধের জায়গা নির্ধারণ করা আরম্ভ করে এবং অজ্ঞতার যুগের কথাবার্তা আরম্ভ করে। মহানবীর কাছে এই সংবাদ পৌঁছলে তিনি অস এবং খিজরাজের কাছে আসেন, তার সাথে মহাজের সাহাবিরাও ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে মুসলমানদের দল, খোদাকে ভয় করো, খোদাকে ভয় করো, আল্লাহর তাকে অবলম্বন করো। তোমরা কি এখনও অজ্ঞতা প্রসূত দাবি করবে? অথচ আমি তোমাদের মাঝে বিদ্যমান। আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলামের পানে হেদায়েত দিয়েছেন, এর মাধ্যমে তোমাদের সম্মানিত করেছেন। অজ্ঞতাপূর্ণ বিষয়াদের অবসান ঘটিয়েছে তোমাদের জীবন থেকে, তোমাদেরকে অবিশ্বাস থেকে রক্ষা করেছেন, তোমাদের মাঝে পারস্পরিক প্রীতি সঞ্চার করে তোমরা পুনরায় অবিশ্বাসের দিকে ফিরে যাচ্ছ। সাহাবিরা এটি বুঝতে পারেন যে এটি কি শয়তানি কমন্ত্রণা ছিল এবং তাদের শত্রুর ষড়যন্ত্র এটি। তারা অস্ত্র ছুড়ে ফেলে দেন এবং কাঁদা আরম্ভ করেন। অস এবং খিজরাজের সদস্যরা পরস্পর কোলাগুলি আরম্ভ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ করেন, আনুগত্যের অঙ্গীকার করে ফিরে আসেন। আল্লাহ তাআলা তাদের শত্রু শাস বিন কায়েসের লাগানো অগ্নিকে নিভিয়ে দেন। এই আয়াত অবতীর্ণ হয় তখন কুল ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুন বি আয়াতিল্লাহি ওয়াল্লাহু শাহীদুন আলা মা তাআমালুন কুল ইয়া আহলাল কিতাব লিমা তাসুদ্দুনা عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء ما الله بغافل عما تعملون ارتا تادر کے بولو ہے اہل کتاب کینو اللہ آیت کے اشکر کرو اچھا اللہ تم را جا کرو شے بچائے شکھی تمہیں بولو ہے اہل کتاب تم را جے ایمان اینے سے اللہ پتھے کے کینو تاکے بدھا দিচ্ছ বক্রতা সৃষ্টির উদ্দেশ্যে। আর তোমরা সত্য সম্পর্কে অবহিত, আর আল্লাহ তোমরা যা করো সে আল্লাহ সে সম্পর্কে উদাসীন নও। হজরত অস বিন কায়েস এবং হজরত জাবার বিন সাখর এবং তাদের সাথীরা যারা শাসের বিভ্রান্তিতে অজ্ঞতার যুগের আচরণ আরম্ভ করেছিল, এই সম্পর্কে কোরআনের এই আয়াতে নাজেল হয় যে ইয়া আল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। অর্থাৎ হে যারা ইমান এনেছ, যদি তোমরা এদের মধ্য থেকে যাদের কিতাব দেয়া হয়েছে কোনো একটি দলের আনুগত্য করো, তাহলে তারা তোমাদেরকে ইমান আনার পর আবার কাফের বানিয়ে দেবে। তোমরা কিভাবে অস্বীকার করতে পারো? অথচ তোমাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় আর তোমাদের মাঝে তার রসুলও বিদ্যমান, যে আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে অবশ্যই সে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত পাবে, সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাবে। যাই হোক, এই ছিল সাহাবিদের অবস্থা। একসময় তারা শয়তানের প্রতারণার শিকার হন, কিন্তু যখন তাদের চেতনাবোধ জাগ্রত করা হয়, মহানবী শাসন যখন বলেন যে কীভাবে অজ্ঞতার কেন অজ্ঞতার দিকে ফিরে যাচ্ছ, তখন তাৎক্ষণিকভাবে তাদের অনুশোচনা হয়, মীমাংসার হাত বাড়ায় এবং ভালোবাসা এবং প্রীতির বহিঃপ্রকাশ করেন। এই ছিল তাদের সে আদর্শ এবং নমুনা। এখন যারা কথায় কথায় মিথ্যা আত্মাভিমান এবং আমিত্বের শিকার হয়, তাদের জন্য এটি একটি উত্তম দৃষ্টান্ত এবং আদর্শ। পরস্পর যারা ছিল রক্তপিপাসু যুদ্ধাংদেহী, তারা যদি ভাই ভাই হয়ে যায়, এখন এক কালেমা পাঠকারী বরং একই জামাতে জন্মগ্রহণ করা সত্ত্বেও কেন নিজেদের আমিত্বকে ছাড়তে পারে না? অনেক বিষয় এমন আছে মিথ্যা আমিত্বের কারণে মনোমালিন্য চলতে থাকে বছরের পর বছর। কোনো কোনো যুবক লেখে যে আমাদের পরিবারের ঝগড়া বিবাদ মনোমালিন্যের কারণে নতুন প্রজন্ম পরস্পরকে বিয়ে করতে চাইলে তাদের বড়দের কারণে বা জ্যেষ্ঠদের কারণে সম্পর্ক হয় না, তো এমন লোকদের বিবেক বুদ্ধি খাটানো উচিত। আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন প্রেম প্রীতি এবং ভালোবাসার ঐক্যের, আরেক জাতিসত্তায় যে তিনি আমাদের পরিণত করেছেন, এক জাতিসত্তা হিসাবে আমাদের থাকা উচিত। মিথ্যা আমিত্যে এর পুনরায় শিকার হওয়া উচিত না। আল্লাহ তালা সবাইকে বিবেক বুদ্ধি দিন বা কাণ্ড জ্ঞান দিন। একটি রয়েত এটিও রয়েছে যে হযরত ওমর যখন ইহুদিদেরকে খাইবার থেকে বহিষ্কার করেন, তখন আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে, যাদের মাঝে হযরত জাবার বিন সাখার, হযরত ইয়াজিদ বিন সাবিত ছিলেন, তাদের নিয়ে তিনি স্বয়ং খাইবারের উদ্দেশ্যে যাত্রা করেন। এই উভয় খাইবারের উৎপাদিত ফসলের ধারণা নেওয়ার জন্য যেতেন। তারা উভয়ই পূর্বের নির্ধারিত বন্টন অনুসারে সবার অংশ পৃথক পৃথক করে দেন। কোরা উপত্যকার বন্টনে যেখানে হযরত ওমর অন্য সাহাবিদেরকে অংশ দিয়েছেন, সেখানে একটি অংশ হযরত জাব্বার বিন সখরকেও দেয়া হয়েছে। অতএব এ ছিল সাহাবিদের অবস্থা এবং জীবনী। আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা ক্রমাগতভাবে উন্নীত করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر